Jaya Radha Madhava Jaya Kunja Bihari Jaya Radha Madhava Jaya Kunja Bihari Jaya Radha Madhava Jaya Kunja Bihari Jaya Gopijana Ballabha Jaya Giribarodhari Jaya Giribarodhari Jaya Gopijana Ballabha Jaya Giribarodhari Jaya Giribarodhari Jaya Jasoda Nandana Jaya Braja Jana Ranjana Jaya Jasoda Nandana Jaya Braja Jana Ranjana Jaya Jamuna Tiravano Chari Jaya Kunja Bihari Jaya Jamuna Tiravano Chari Jaya Kunja Bihari
Bhagavat Dashom Skandho ত্রয়োদশ অধ্যায় আজকে শ্লোক কোনটা আছে শ্লোক ১৩ ১১ থেকে ১৩ ১১ থেকে ১১তে তো তাৎপর্য আছে ১১তে হ্যাঁ ও আচ্ছা ওকে কেন কালকে কিন্তু আচ্ছা কালকে ইয়ে হয়নি ॐ नमो भगवते वासुदेवाय
ॐ नमो भगवते वासुदेवाय, ॐ नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्तं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर भवती नैष्टिकी।
आमी 11 12 श्लोक दुटी आमी पढ़े जाबो, तारपर त्रयोदश श्लोकटी 13 नम्बर श्लोकटी बोर्डे लेखा आछे, ओटा आमरा सकले मिले पाठ करबो।
बिभ्रद बेनुं जठरो पटयो श्रृंग बेत्रे च कक्षे बामे पानौ मश्रिन कबलं तत्फलान्नं गुलिंश तिष्ठन् मध्ये सपुरि सुरिध हासयन् नर्मभिस्वै स्वर्गे लोके मिशति बुभुजे यज्ञ भोग बालकेलि। श्रीकृष्ण यज्ञ भोग অর্থাৎ তিনি কেবল যজ্ঞের নৈবেদ্যই ভোজন করেন, কিন্তু তার বাল্যলীলা প্রদর্শন করার জন্য তিনি তার উদর ও বস্ত্রের মধ্যে ডান দিকে বংশী এবং বাম কক্ষে শৃঙ্গ ও বেত্র, হাতে দধি মিশ্রিত অন্নগ্রাস এবং আঙ্গুলের মধ্যে উপযুক্ত ফলের টুকরো ধারণ করে পদ্মের কর্ণিকার মতো অবস্থিত হয়ে তার সখাদের দিকে তাকিয়ে তাদের সঙ্গে পরিহাসপূর্বক তাদের আনন্দ উৎপাদন করে ভোজন করছিলেন। তখন স্বর্গের অধিবাসীরা যজ্ঞভোগ ভগবানকে তার সখাদের সঙ্গে এইভাবে বনভোজন করতে দেখে আশ্চর্যান্বিত হয়ে সেই অপূর্ব লীলা দর্শন করছিলেন। তাৎপর্য শ্রীকৃষ্ণ শ্লোক 12। ভারত এবং বৎসপেশু ভুঞ্জানেশু চ্যুতাত্মসু বৎসাস্তন্তর বনে দূরং বিবিষু স্ত্রীণ লোভিতা। হে মহারাজ পরীক্ষিত, কৃষ্ণগত প্রাণ গোপবালকেরা যখন এইভাবে বনভোজন করছিলেন তখন গোবৎসগণ সবুজ ঘাসের লোভে দূরে বনের মধ্যে প্রবেশ করেছিল। এখন আমি শ্লোক 13 যেটি বোর্ডে লেখা আছে সেটা আমরা সকলে মিলে পাঠ করব। এতান দৃষ্টা ভয় সন্ত্রস্তান উচে কৃষ্ণস্য ভিভয়ম মিত্রান্না সন্মা বিরমতে হানেশে বৎসকানহম।
গোবৎসেরা যে দূরে চলে গেছে, দূরে চলে গেছে তা দেখে, দৃষ্টা দেখে ভয় সন্ত্রস্তান, গভীর বনে গোবৎসেরা কোন হিংস্র পশুর দ্বারা আক্রান্ত হতে পারে, গভীর বনে গোবৎসেরা কোন হিংস্র পশুর দ্বারা আক্রান্ত হতে পারে, সেই ভয়ে ভীত গোপবালকদের উচে শ্রীকৃষ্ণ বলেছিলেন, কৃষ্ণ অশ্বভি ভয়ম, কৃষ্ণ যিনি সমস্ত ভয়েরও ভয় স্বরূপ। শ্রীকৃষ্ণ উপস্থিত থাকলে আর কোনো ভয় থাকে না। মিত্রানি হে সখাগণ, আসাত ভোজনের আনন্দ থেকে, মা বিরমত নিবৃত্ত হইও না, ইহা এখানে আনসে আমি ফিরিয়ে আনব বৎসকান বৎসদের অহম আমি।
অনুবাদ: শ্রীকৃষ্ণ যখন দেখলেন যে তার সখা গোপবালকেরা ভীত হয়েছেন, তখন স্বয়ং ভয়েরও ভয়ঙ্কর নিয়ন্তা তাদের ভয় দূর করার জন্য বলেছিলেন, হে সখাগণ, তোমরা তোমাদের ভোজনের আনন্দ থেকে নিবৃত্ত হইও না, আমি গিয়ে তোমাদের গোবৎসদের এখানে ফিরিয়ে আনব। আপনারা বলুন, শ্রীকৃষ্ণ যখন দেখলেন যে তার সখা গোপবালকেরা ভীত হয়েছেন, তখন স্বয়ং ভয়েরও ভয়ঙ্কর নিয়ন্তা তাদের ভয় দূর করার জন্য বলেছিলেন, হে সখাগণ, তোমরা তোমাদের ভোজনের আনন্দ থেকে নিবৃত্ত হইও না, আমি গিয়ে তোমাদের গোবৎসদের এখানে ফিরিয়ে নিয়ে আসব। তাৎপর্য: শ্রীকৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব হলে ভক্তের আর কোন ভয় থাকে না। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম নিয়ন্তা, তাই এই জড়জগতে চরম ভয়স্বরূপ মৃত্যুরও নিয়ন্তা। ভয়ং দ্বিতীয়াভিনিবেশত স্যাত্, শ্রীমদ্ ভাগবতমের 11.2.37। কৃষ্ণ চেতনার অভাবেই এই ভয়ের উৎপত্তি হয়, তা না হলে কোনো ভয় থাকতে পারে না। যিনি শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে শরণ গ্রহণ করেছেন, তার কাছে এই জড়জগৎ একটুও ভয়াবহ নয়। ভবাম বুধির বৎস পদং পরং পদম পদং পদং যত বিপদং ন তেষাম। ভবাম বুধি অর্থাৎ ভয়ের সমুদ্র এই জড়জগৎ। তিনি পরমেশ্বরের কৃপায় অনায়াস উত্তীর্ণ হতে পারেন। এই জড়জগতের প্রতিপদে ভয় এবং বিপদ, পদং পদং যত বিপদাম। কিন্তু যারা ভগবানের শ্রীপাদপদ্মের শরণ গ্রহণ করেছেন, তাদের কাছে তা মোটেই ভয়াবহ নয়। তারা এই ভয়াবহ জড়জগতের সমস্ত ভয় থেকে মুক্ত। সমাশ্রিতা যে পদ পল্লব প্লবং মহৎ পদং পুণ্য যশ মুরারে ভবাম বুধির বৎস পরং পদং পতং পদং পদং যত বিপদাং ন তেষাম। তাই সকলের কর্তব্য নির্ভীকতার উৎস ভগবানের শরণ গ্রহণ করে নিরাপদ হওয়া। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামহম দদাতি স্বপদান্তিকম্। বন্দেহং শ্রীগুরো শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং ত্বং সজীবম্। সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম্। শ্রীরাধা কৃষ্ণ পদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ
কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশালি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তান দৃষ্টা ভয় সন্ত্রস্তান উচে কৃষ্ণস্য ভিভয়ম্, মিত্রান না সান্মা বিরমতে হানিষ্যে বৎসকানহম্। শ্রীকৃষ্ণ যখন দেখলেন যে তার সখা গোপবালকেরা ভীত হয়েছেন, তখন স্বয়ং ভয়েরও ভয়ঙ্কর নিয়ন্তা তাদের ভয় দূর করার জন্য বলেছিলেন, হে সখাগণ, তোমরা তোমাদের ভোজনের আনন্দ থেকে নিবৃত্ত হইও না, আমি গিয়ে তোমাদের গোবৎসদের এখানে ফিরিয়ে আনব। এই ত্রয়োদশ অধ্যায়ে বর্ণনা করা হচ্ছে অঘাসুর বধের পর গোপবালকেরা এবং কৃষ্ণ কি করলেন। দ্বাদশ অধ্যায়ে অঘাসুর বধের বর্ণনা হয়েছে, অঘাসুর কংসের এক অনুচর। কংসের এই সমস্ত অনুচরেরা ছিল অত্যন্ত শক্তিশালী ব্যক্তি, তারা সকলেই প্রায় যোগ সিদ্ধি লাভ করেছিল এবং যোগ সিদ্ধি লাভের ফলে তারা অনিমা লঘিমা মহিমা আদি সিদ্ধি লাভ করে। অর্থাৎ অনিমা অণু থেকেও ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে পারে, লঘিমা অত্যন্ত হালকা হয়ে যেতে পারে ইত্যাদি, তারা নানা রকম রূপ পরিগ্রহ করতে পারে যোগ সিদ্ধির প্রভাবে, এবং এইভাবে যোগ সিদ্ধির প্রভাবে তারা শক্তি সঞ্চয় করে তারা এই জড় জগতের উপর আধিপত্য করার চেষ্টা করে, এবং এই জড় জগতের উপরে আধিপত্য করতে গিয়ে তারা ভগবানের বিরুদ্ধাচরণ করে, এবং সেই কারণেই তারা অসুর। অসুরকে অসুর হচ্ছে তারা যারা ভগবানের বিরোধিতা করে। ভগবান হচ্ছেন সর্বশক্তিমান সর্বলোক মহেশ্বর পরম নিয়ন্তা। এখন সেই যে পরম করুণাময় ভগবান, যিনি সকলের সমস্ত অভাব এবং প্রয়োজন মেটাচ্ছেন এবং সরবরাহ করছেন, সেই ভগবান তিনি সকলের পরম পিতা। এবং পিতা যেমন প্রত্যেকের প্রতিটি পুত্রের সব রকম ভরণ পোষণ এবং রক্ষণাবেক্ষণ করে, ভগবানও তাই তেমনি সকলের রক্ষণাবেক্ষণ করেন, সকলের সমস্ত প্রয়োজনগুলি মোচন করেন এবং অভাবগুলি সরবরাহ করেন। কিন্তু যারা এই জড় জগৎকে ভোগ করার ব্যাপারে অত্যন্ত লালায়িত হয়, তারা ভগবানের ভগবত্তাকে মানতে পারে না, তারা তাই ভগবানের বিরুদ্ধাচরণ করে। আমরা দেখতে পাই আমাদের ব্যবহারিক জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে আমরা দেখতে পাই যে ভগবান আমাদের কিভাবে তিনি আমাদের সমস্ত অভাবগুলি পূরণ করছেন, সমস্ত প্রয়োজনগুলি মেটাচ্ছেন। জয় শ্রী শ্রী রাধা মাধব শ্রীমন মহাপ্রভু সখী বৃন্দ কি জয়, জয় শ্রী শ্রী প্রহ্লাদ নৃসিংহদেব কি জয়। আমরা দেখতে পাই ভগবান কিভাবে আমাদের সমস্ত অভাব মোচন করছেন। আমরা আমাদের যা কিছু প্রয়োজন সেই প্রয়োজনগুলি আসছে কোথা থেকে? আমাদের একটি সবচেয়ে বড় প্রয়োজন কি, খাদ্য, আমরা যে খাই খাবার খাই সেই খাবারটা আসছে কিভাবে। আমরা যদি একটু বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাই একটা কি অপূর্ব সুন্দর আয়োজন রয়েছে। একটা বীজ মাটিতে পড়ে, একটা ছোট্ট একটা বীজ সেটা মাটিতে পড়ে, এবং মাটিতে পড়ার ফলে সে যখন মাটি থেকে জল পায়, উর্বর জমিতে বীজ যখন বপন করা হয় এবং জল সেচন করা হয় এবং সূর্যের আলো পায়, তার প্রভাবে বীজটি অঙ্কুরিত হয় না, সেই বীজটি অঙ্কুরিত হয়ে একটি বৃক্ষে পরিণত হয়, এবং সেই বৃক্ষে সেই গাছে অনেক ফল ফলে, সেই ফলগুলি মানুষের আহার। এবং সেই ফলের মধ্যে আবার বীজ আছে, সেই ফলের মধ্যে বীজ আছে, সেই বীজটির মধ্যে আরেকটি গাছ আছে, সেই গাছের মধ্যে অসংখ্য ফল আছে, সেই ফলগুলির মধ্যে অসংখ্য বীজ আছে, এবং সেই প্রতিটি বীজের মধ্যে একটি করে গাছ আছে, এবং সেই প্রতিটি গাছের মধ্যে অসংখ্য বীজ আছে। এই যে আয়োজনটি, এটি কে করেছে? এটি কি ঘটনাক্রমে ঘটে গেছে? তাদের মূর্খতাবশত তথাকথিত বৈজ্ঞানিকেরা বলে যে সবকিছু ঘটনাক্রমে ঘটেছে, হঠাৎ হয়ে গেছে, জীবন এসেছে ঘটনাক্রম, কিন্তু এগুলি তাদের মূর্খতার পরিচায়ক। যাদের একটু গভীরভাবে বিচার করে দেখবেন তারা দেখবেন যে ঘটনাক্রমে এইরকম সুন্দর আয়োজন ঘটতে পারে না। অ্যাক্সিডেন্টের ফলে কি হয়? অ্যাক্সিডেন্টের মধ্যে থেকে কি আমরা নিয়ম পাই, না অ্যাক্সিডেন্টের মধ্যে থেকে আমরা ক্রাইসিস হয়? এই সম্বন্ধে একজন আমেরিকান দার্শনিক বিল ডুরান্ট বলছেন যে ঘটনাক্রমে অর্থাৎ অ্যাক্সিডেন্টালি জীবনের উদ্ভব হয়েছে এবং ঘটনাক্রমে সবকিছু সৃষ্টি হয়েছে এবং সবকিছু পরিচালিত হয়েছে, এই মন্তব্যটি অনেকটা যদি বলা হয় যে একটা প্রিন্টিং প্রেসে দুর্ঘটনা ঘটে, বোমা বিস্ফোরণ হলো, একটা প্রিন্টিং প্রেসে বিস্ফোরণ হলো, এবং সেই বিস্ফোরণের ফলে যে টাইপগুলি, টাইপ মানে যে ইয়ে অক্ষর ছাপা হয়, সেই টাইপগুলি এমন ভাবে পড়ল যার ফলে ওয়েবস্টার ডিকশনারি ছাপা হয়ে গেল। এইরকম মন্তব্যটি যেমন অবিশ্বাস্য এবং অসম্ভব, ঠিক তেমনই ঘটনাক্রমে বা অ্যাক্সিডেন্টালি সবকিছু সৃষ্টি হয়েছে সেই মন্তব্যটি অবিশ্বাস্য এবং অসম্ভব। আমরা একটু বিচার করলে আমরা দেখতে পাই যে এই যে সৃষ্টি, সৃষ্টির যে একটা অপূর্ব সুন্দর নিয়ম পালন করছে, তার পেছনে নিশ্চয়ই একজন নিয়ন্তা রয়েছেন, যিনি সবকিছু সৃষ্টি করেছেন, যিনি সবকিছু পালন করছেন এবং যিনি সবকিছু রক্ষণাবেক্ষণ করছেন। ব্যক্তমধ্যানি ভারত, এই জড়জগৎটি অব্যক্ত, কিন্তু তার মধ্যবর্তী দুটি অব্যক্ত অবস্থার মাঝখানে একটা ব্যক্ত অবস্থা বা প্রকাশিত অবস্থা, জড়জগৎ প্রকাশিত হয়। কখন জড়জগৎটি প্রকাশিত হয়? যখন জীবেরা এই জড়জগতে আসে, আর সমস্ত জীব যখন চলে যায় তখন এই জগৎটি অব্যক্ত হয়ে যায়। এইভাবে এই জড়জগতের সঙ্গে চিৎজগতের সামঞ্জস্য স্থাপন করে ভগবান চরমে কি নির্দেশ দিচ্ছেন যে অহং সর্বস্ব প্রভব
মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্ত্বা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। যে এই জগতের উৎস হচ্ছে আমি, অহং সর্বস্ব প্রভু, সবকিছুর উৎস আমি, মত্ত সর্বং প্রবর্ততে, সবকিছু আমাতেই বিরাজ করছে, ভগবানই সবকিছুর উৎস, ভগবানই সবকিছু সৃষ্টির কারণ, তিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং তারই মধ্যে বা তারই প্রভাবে সবকিছু বিরাজ করছে। এবং ইতিমত্ত্বা ভজন্তে মাং, সেটা জেনে যারা ভগবানের ভজনা করেন বা ভগবানের সেবা করেন, ভগবানের আরাধনা করেন, ভগবানের শরণাগত হন, তারাই হচ্ছেন বুধা ভাব সমন্বিতা, তারাই হচ্ছেন প্রকৃত বুদ্ধিমান। বুদ্ধিবৃত্তিটি কি করে? বুদ্ধিবৃত্তিটি বিচার করার ক্ষমতা প্রদান করে। যাদের বুদ্ধি আছে তারা কি করে? তারা বিচার করতে পারে। এবং সেই বিচার যদি আমরা যথাযথভাবে করতে পারি, করি, তখন আমরা দেখতে পাই বা বুঝতে পারি যে হ্যাঁ, ভগবান আছেন এবং তিনি যদি থাকেন তাহলে তার কি করা আমার কর্তব্য? তার বিরুদ্ধাচরণ করা কর্তব্য না তার আনুগত্য স্বীকার করা কর্তব্য? আমরা যদি তার বিরুদ্ধাচরণ করি, যিনি আমার পরম হিতৈষী, আমি যদি তার বিরুদ্ধাচরণ করি, সেটা কি বুদ্ধিমানের কাজ হবে? না। যিনি পরম শক্তিমান, যিনি আবার তিনি আমার পরম হিতৈষী, তিনি সর্বলোক মহেশ্বর, আবার তিনি আমার সুহৃদ, তিনি আমার পরম বন্ধু, এইরকম যে ব্যক্তিটি, তার বিরুদ্ধাচরণ করা উচিত না তার আনুগত্য স্বীকার করা উচিত? যদি আমরা তার বিরুদ্ধাচরণ করি তাহলে আমাদের জীবন দুঃখময় হয়ে উঠবে, কিন্তু আমরা যদি তার আনুগত্য স্বীকার করি তাহলে আমাদের জীবন আনন্দময় হয়ে উঠবে। এখন আমাদের বিচার করতে হবে আমরা কোনটা চাই, আমরা আনন্দ চাই না দুঃখ চাই? আমরা আনন্দ চাই না দুঃখ চাই? সকলে কি চাই? আনন্দ চাই। তাহলে যদি আমরা আনন্দ চাই তাহলে কি করতে হবে? ভগবানের আনুগত্য স্বীকার করতে হবে। কিন্তু যারা ভগবত বিদ্বেষী, যারা অসুর, তারা কি করে? তারা ভগবানের বিরুদ্ধাচরণ করে। বিরুদ্ধাচরণ করে তারা জগতের উপরে আধিপত্য বিস্তার করতে চায়, কিন্তু পরিণামে কি হয়? তারা দুঃখ দুর্দশাকে নিমন্ত্রণ করে আনে, তাদের জীবন দুঃখময়। এখন ভগবান তার লীলা বিলাসের মাধ্যমে সেই তথ্যটি তিনি বারবার আমাদের মনে করিয়ে দেন। ভগবানের লীলা যখন আমরা অধ্যয়ন করি বা মনন করি, স্মরণ করি, তখন আমরা দেখতে পাই কি? তখন আমরা দেখতে পাই যারা ভগবানের আনুগত্য স্বীকার করেছে তারা কত আনন্দ ভোগ করছে, আর যারা ভগবানের বিরুদ্ধাচরণ করছে তাদের কি অবস্থা হচ্ছে। সাময়িকভাবে যারা ভগবানের বিরুদ্ধাচরণ করে তাদের কিছুটা আনন্দ বা তাদের কিছুটা সুখ থাকলেও আসলেও আসতে পারে, কিন্তু চরমে তাদের জীবন দুঃখময়। আমরা দেখতে পাচ্ছি কংস সে প্রভুত্ব করছে, সে সমস্ত অসুরদের, দৈত্যদের রাজা হয়েছে, সে এত শক্তিশালী যে সমস্ত ভগবানের বিরোধী যারা তাদের সকলকে তার বশে নিয়ে এসেছে, আর যারা ভগবানের অনুগত তাদেরকে বন্দি করে রেখেছে, তাদেরকে নির্যাতন করছে, যেমন উগ্রসেন, বসুদেব, দেবকী, এবং যারা যদু, এদের সকলকে নির্যাতন করছে বা কারারুদ্ধ করে রেখেছে কংস। আর কংসের উদ্দেশ্য কি? কংস প্রথম থেকে কি চাইছে? যে কৃষ্ণকে মেরে ফেলবে। আর কৃষ্ণকে মারার জন্য কত রকম আয়োজন সে করছে, তার যে সমস্ত অনুচরেরা তারা এক একজন প্রচন্ড শক্তিশালী ব্যক্তি, যে আমি যেটা প্রথমে বলছিলাম যে তারা সকলে যোগ সিদ্ধি সমন্বিত, তাদের সকলে যোগ সিদ্ধি রয়েছে, তার ফলে তারা বিভিন্ন রূপ পরিগ্রহ করছে। আমরা দেখতে পাচ্ছি প্রথমে কে এলো কৃষ্ণকে মারার জন্য? পুতনা, সে রাক্ষসী, কিন্তু একটা অপূর্ব সুন্দরী রূপ গ্রহণ করে এসেছে। তার রূপটি এত সুন্দর যে নন্দালয়ে, নন্দ মহারাজের গৃহে পুতনা যখন এসেছে, কেউ কোনো প্রশ্ন করেনি পুতনার,
অপরিচিত একজন মহিলা সোজা অন্দরমহলে প্রবেশ করে গেছেন। সাধারণত সেটা সম্ভব হয় না, আত্মীয় স্বজন বা নিকটাত্মীয় ছাড়া সাধারণত অন্দরমহলে প্রবেশাধিকার হয় না, কিন্তু সে এমনই এক অপূর্ব সুন্দর রূপ পরিগ্রহ করে এসেছে যে সকলে মনে করছে এ নিশ্চয় স্বর্গের কোন দেবী, আর অনেকে মনে করছে নিশ্চয় লক্ষ্মী দেবী কৃষ্ণকে দর্শন করার জন্য এসেছে। তারপরে আরেকটি অসুর কে এলো, তৃণাবর্ত। তৃণাবর্ত সে একটা ঝড়ের রূপ পরিগ্রহ করে এলো, এসে কৃষ্ণকে উড়িয়ে নিয়ে গেছে আকাশের ওপরে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এদের কিরকম সমস্ত অদ্ভুত সমস্ত ক্ষমতা। এই ক্ষমতাগুলো তাদের এলো কি করে? যোগ সিদ্ধির মাধ্যমে। অনেক সময় মানুষ মনে করে যোগ সিদ্ধি থাকলেই সে ভগবান হয়ে যায়, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে যোগ সিদ্ধি সম্বন্ধে অনেক মানুষ তারা কিন্তু অসুর। যোগ সিদ্ধি থাকলেই ভগবান হয় না, ভেলকিবাজি দেখাতে পারলেই ভগবান হয় না। নির্বোধ লোকেরা মনে করে একটুখানি ভেলকি দেখাতে পারলে, একটু জাদু অলৌকিক কিছু কার্যকলাপ দেখাতে পারলে লোকেরা মনে করে এ নিশ্চয়ই ভগবান, বিরাট একটা ব্যক্তি, কিন্তু আসলে তা নয়। ভগবান 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 সর্ব অবস্থাতেই ভগবান, ভগবানকে যোগ সাধন করে ভগবান হতে হয় না। আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ জন্মের আগেও ভগবান, জন্মের পরেও ভগবান, এবং এই জগৎ থেকে তিনি অপ্রকট হওয়ার পরেও তিনি ভগবান। ভগবান সর্ব অবস্থাতেই ভগবান, ভগবানকে ভগবান হতে হয় না। যারা ভগবান নয় তাদেরকে ভগবান কষ্ট করে ভগবান হতে হয়। হ্যাঁ, যেমন কংস এবং তার অনুচরেরা ভগবান হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পরিণতিতে তাদের কি হলো? ভগবানের হাতে তাদের পঞ্চত্ব প্রাপ্তি হলো। তারা ভগবানকে ভগবান সাজবার কত চেষ্টা করলো, তারা ভগবানকে মারবার কত চেষ্টা করলো, কিন্তু চরমে কি হলো? তারা সকলেই নিহত হলেন ভগবানের হাতে। কিন্তু যারা ভগবানের শরণাগত হয় তাদের কিন্তু আর মৃত্যু হয় না, তারা অমৃতত্ব লাভ করে। যেমন আমরা দেখতে ভগবদ গীতাতেই ভগবান কি বলছেন, ভগবান বলছেন জন্ম কর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বতঃ তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সুঅর্জুন। যারা কেবল এটা বুঝতে পেরেছে যে ভগবানের জন্ম এবং কর্ম দিব্য, জন্ম কর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বতঃ, এটা যে জানতে পেরেছে তত্ত্বতভাবে তত্ত্বগতভাবে, তক্তা দেহং তাদের দেহত্যাগ করার পর পুনর্জন্ম নৈতি মামেতি সুঅর্জুন, তাকে আর জন্মগ্রহণ করতে হয় না। তার মানে মৃত্যুর পর যদি জন্মগ্রহণ না করতে হয় তার মানে এটা কি? তার মানে অমৃতত্ব লাভ হলো। তাহলে ভগবানকে যারা মানে তারা স্বাভাবিকভাবেই অমৃতত্ব লাভ করে, তাদের আর মৃত্যু হয় না। আর যারা ভগবানের শরণাগত হয় তাদের লাভটা কি? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ। ভগবান কি বলছেন, কি প্রতিশ্রুতি দিচ্ছেন? তোমার তথাকথিত সমস্ত দায় দায়িত্ব কর্তব্য ধর্ম সব ত্যাগ করে আমার শরণাগত হও। অহং তোয়াং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচিঃ। তাহলে আমি তোমাকে তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব, কোনো চিন্তা করো না। এইটি হচ্ছে ভগবানের আনুগত্য বরণ করার সুফল। ভগবানের আনুগত্য বরণ করলে আমাদের সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হয়ে যাব। যদি আমরা একবার বলি ভগবানকে, ভগবান আমি তোমার শরণাগত হলাম, এখন থেকে আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর সেই ভুলটি কখনো করব না, আমি তোমার শরণাগত হচ্ছি, আমি তোমার কাছে নিজেকে সমর্পণ করছি, সেই মুহূর্তে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ, তাহলে ভগবান কি প্রতিশ্রুতি দিচ্ছেন? অহং তোয়াং সর্বপাপেভ্যো, সমস্ত পাপ থেকে উদ্ধার করব, মোক্ষয়িষ্যামি। মোক্ষ মানে প্রকৃতপক্ষে মোক্ষ মানে মুক্তি, সমস্ত পাপ থেকে মুক্তি মানে মুক্তি। সেই মুক্তিটি কিভাবে লাভ হচ্ছে? ভগবানের শরণাগতির ফলেই মুক্তি লাভ হয়ে যাচ্ছে। মুক্তি লাভ করাটা খুব একটা বেশি কষ্ট সাপেক্ষ ব্যাপার নয়। কারো শরণাগত হওয়াটা কি কঠিন কাজ? না, পক্ষান্তরে কোন শক্তিমান ব্যক্তির বিরুদ্ধাচরণ করাটা কঠিন কাজ। তুমি যদি কারোর সঙ্গে লড়াই করো, তোমার বিপক্ষ যদি খুব শক্তিশালী হয়, কি অবস্থা হবে তোমাকে? হ্যাঁ, বিপক্ষের শক্তিশালী বিপক্ষের বিরুদ্ধাচরণ করাটা অত্যন্ত কষ্ট সাপেক্ষ। কিন্তু কোন শক্তিশালী ব্যক্তির কাছে গিয়ে আমি যদি বলি যে আমি আপনার শরণ নিলাম, তাহলে সেই শক্তিশালী ব্যক্তিটি কি করবেন? আমাদের রক্ষা করবেন? তাহলে পরম শক্তিমান কে? ভগবান। এখন ভগবানের শরণাগত হলে আর কোনো ভয় থাকে না, সেই কথাটি এই শ্লোকে বলা হচ্ছে। যে গোপবালকদের কোনো ভয় ছিল না, তারা ভয় পেয়েছে, গোবৎসগুলি দেখতে পাচ্ছে না, বনভোজন করছে, বনভোজন করতে করতে হঠাৎ দেখছে যে যে বাছুরগুলো ওরা চড়াচ্ছিল, তাদের বয়স তখন 5 বছর, কৌমার লীলা, সে কৌমার অবস্থায় তারা গোবৎসদের চারণ করে, তারপর একটু বড় হলে তখন গাভীদের চারণ করতে দেওয়া হয়। তো সেই গোবৎসদের চারণ করছেন সেই গোপবালকেরা, 5 বছরের শিশু ওরা সব, কৃষ্ণরও তখন বয়স 5 বছর, বনভোজন করছে, করতে করতে হঠাৎ দেখলেন একটা গাভীকেও দেখ, একটা গোবৎসকেও দেখা যাচ্ছে না। ওরা অত্যন্ত ভীত হয়ে গেছে, কি হলো, কোথায় গেল? তখন কৃষ্ণ বললেন যে ঠিক আছে, তোমরা বনভোজন করছো, তোমরা তোমাদের ভোজন করো, তোমরা ভয় পেও না, আমি গিয়ে গোবৎসদের ফিরিয়ে আনছি। তো কৃষ্ণ গেলেন, কিন্তু কৃষ্ণ গিয়ে দেখলেন যে গোবৎসগুলি কোথাও নেই। তিনি ভাবলেন যে গোবৎসগুলো হয়তো একটু বনে ঘাস খেতে খেতে একটু দূরে চলে গেছে, বনের মধ্যে প্রবেশ করেছে। কৃষ্ণ বনের মধ্যে প্রবেশ করে খুঁজলেন, দেখলেন কোথাও গোবৎসগুলিকে পাওয়া যাচ্ছে না, একটি গোবৎস পর্যন্ত নেই। তারপর তিনি ফিরে এলেন, যখন ফিরে এলেন তখন দেখছেন যে গোপবালকেরাও নেই, সব কটা গোপবালক অন্তর্হিত হয়ে গেছে। এরপরে শ্লোকে সে তার বর্ণনা হবে। কৃষ্ণ তখন বুঝতে পারলেন এটা ব্রহ্মার কাজ, ব্রহ্মা প্রথমে গোবৎসদের হরণ করেছে, তারপরে গোপবালকদের হরণ করেছে। ব্রহ্মা কৃষ্ণকে পরীক্ষা করছেন, এই কৃষ্ণটি কে? তিনি যোগমায়ার অভিভূত হয়ে তিনি কৃষ্ণকে এইভাবে পরীক্ষা করছেন। আবার আরেক দিক দিয়ে বিচার করলে এইভাবে ভগবান তার লীলা বিলাসের মাধ্যমে তার প্রকৃত পরিচয়টি প্রকাশ করছেন, তিনি কে? যশৈক নিঃশ্বসিত কাল মথাবলম্ব জীবন্তী লোম বিলজা জগদণ্ড নাথা। এই এক একটি ব্রহ্মাকে, এক একটি ব্রহ্মার আয়ু হচ্ছে মহাবিষ্ণুর একটা শ্বাস। যশ এক, যার একটি নিঃশ্বাস, যশ এক নিঃশ্বসিত কালম, যে কালটি, যে সময়টি, সেটিকে আশ্রয় করে জীবন্তী লোম বিলজা জগদণ্ড নাথা। জগদণ্ড নাথা মানে জগদণ্ড মানে ব্রহ্মাণ্ড। আর তাদের নাথ কে? ব্রহ্মাণ্ডের নাথ কে? ব্রহ্মা। তাহলে এক ব্রহ্মার আয়ু কতটা? মহাবিষ্ণুর একটা নিঃশ্বাস। আর সেই মহাবিষ্ণু কে? সেই মহাবিষ্ণু হচ্ছেন ভগবানের অংশের অংশের অংশ। এইভাবে আমরা যত বিচার করব ততই আমরা আশ্চর্যান্বিত হব, কি এক অসীম শক্তি সম্পন্ন এই ভগবান। তার অচিন্ত গুণ, অচিন্ত শক্তি, অচিন্ত গুণস্বরূপম। আবার তিনি বেনুং কনন্তম অরবিন্দ দলায় তাক্ষম বর্হাবতাম সমাসিতাম বুধ সুন্দরাঙ্গম। তিনি বেনুবাদন করেন, একটা বাঁশি বাজান, একটা গোপাল, একজন গোপবালক রূপে তিনি বাঁশি বাজাচ্ছেন, মাথায় তার ময়ূরের পাখা, বর্হাবতাম, তার অঙ্গকান্তি বর্ষার জল ভরা মেঘের মতো, বেনুং কনন্তম অরবিন্দ দলায় তাক্ষম বর্হাবতাম সম অসিত অম্বুদ। অসিত মানে, অসিত মানে কালো, অম্বুদ মানে মেঘ, সে মেঘের বর্ষার জল ভরা মেঘের মতো শ্যাম তার অঙ্গকান্তি, ঘন শ্যাম। সমাসিতাম বুদ সুন্দরাঙ্গম এবং কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভম, তার যে সৌন্দর্য তা কোটি কোটি কন্দর্পকে, কোটি কোটি কামদেবকে বিমোহিত করে। আলোল চন্দ্রকলসদ বনমাল্য বংশী রত্নাঙ্গদং প্রণয় কেলি কলা বিলাসম শ্যামং ত্রিভঙ্গ ললিতং নিয়ত প্রকাশম গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি। আলোল চন্দ্রকলসদ বনমাল্য বংশী, তার কণ্ঠে একটি চন্দ্রহার দুলছে, গলায় বনমালা, বনফুলের মালা, বনমাল্য, হাতে বাঁশি, রত্নাঙ্গদং তার সমস্ত অঙ্গ নানা রত্নে বিভূষিত। প্রণয় কেলি কলা বিলাসম এবং তিনি তার ভক্তদের সঙ্গে প্রণয় কেলি কলা প্রেমের বিনিময় করছেন। ভগবানের সঙ্গে ভক্তের যে সম্পর্ক সেটি বিশুদ্ধ প্রেমের সম্পর্ক এবং সেই প্রেমই হচ্ছে আনন্দের ভিত্তি। এই প্রেমের আদান প্রদানের মাধ্যমে আনন্দ আস্বাদন হয়। ভগবান কারোর সঙ্গে সখারূপে, কারোর কাছে, কারোর সঙ্গে পিতামাতার সঙ্গে পুত্রের যেরকম সম্পর্ক সেই সম্পর্কে, আবার কারোর সঙ্গে প্রেমিক প্রেমিকার সম্পর্কে সম্পর্কিত হয়ে বৃন্দাবনে লীলাবিলাস করছেন। আর সেই লীলাবিলাসের পরিণতি কি? ইতিদৃক্ষ লীলাভীর আনন্দ কুণ্ডে সঘ সং নিমজ্জন্তম অক্ষাপ্যায়ন্তম। এইভাবে ভগবান তার সঘ সং, তার আপনজনদের, তার ভক্তদের তার লীলাবিলাসের মাধ্যমে এক আনন্দের কুণ্ডে, এক আনন্দের সরোবরে নিমজ্জিত করে রেখেছেন। সুতরাং ভগবানের সঙ্গে সম্পর্কিত হওয়ার মাধ্যমেই প্রকৃত আনন্দ আস্বাদন হয়, আর ভগবানের বিরুদ্ধাচরণ করলে ভয়ের উদয় হয়। যারা ভগবানের বিরুদ্ধাচরণ করে তারা যত শক্তিশালী হোক না কেন, তারা সর্বক্ষণ একটা প্রচন্ড ভয়ের মধ্যে থাকে। যেমন আমরা দেখতে পাচ্ছি কংসকে, কংস যদিও এত শক্তিশালী যে সমস্ত অসুরদের, সমস্ত দৈত্যদের সে দৈত্যদের উপর আধিপত্য করছে, বড় বড় সমস্ত দৈত্যরা তার তার মিত্রতা বন্ধনে আবদ্ধ, জরাসন্ধ এক অসুর সে কংসের শ্বশুর, এইভাবে ওদের সঙ্গে শিশুপাল, দন্তবক্র এরা সমস্ত বিরাট এক একজন প্রচন্ড ক্ষমতা সম্পন্ন এক একজন অসুর, আর কংস এদের সঙ্গে মৈত্রী স্থাপন করেছে, করে এক প্রচন্ড শক্তির অধিকারী হয়েছে। কিন্তু সেই কংস যেই শুনল কৃষ্ণের জন্ম হয়েছে, কৃষ্ণের জন্ম নয়, শুনতে পেয়েছে একটা মেয়ের জন্ম হয়েছে, দেবকীর অষ্টম গর্ভে জন্ম হয়েছে, তখন কংসের অবস্থা কি হয়? তার চুলগুলি খাড়া হয়ে যায়। কেন হয়? কেন হয়েছিল? ভয় পেলে হয়, চুল, আর কংসের চুল ছোট ছোট চুল ছিল না, ক্ষত্রিয়দের ওরা বড় চুল, যেমন শিখেরা যেরকম চুল রাখে, চুল কাটে না, যারা ক্ষত্রিয় তারা বড় চুল রাখতো, কেন ওটা চুলটা মাথার উপরে ইয়ে করে ওটা হেলমেটের কাজ করত। তাই ক্ষত্রিয়রা চুল কাটত না। তাহলে ভেবে দেখো কংসের কত বড় চুল ছিল, সেই চুলগুলো সব দাঁড়িয়ে গেছে, কি প্রচন্ড ভয়। কেন? কংস তো ইচ্ছা করলে কৃষ্ণের সঙ্গে তার মৈত্রী সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারত, কৃষ্ণ কংস সম্পর্কে কৃষ্ণের মামা, মাতুল, কিন্তু যেহেতু কৃষ্ণের বিরুদ্ধাচরণ করছে তাই সর্বক্ষণ কংস একটা প্রচন্ড ভয়ের মধ্যে রয়েছে, সর্বক্ষণ একটা ভয়ের মধ্যে রয়েছে। কংস যে শেষ যে অসুরটিকে পাঠিয়েছিল বৃন্দাবনে সে হচ্ছে কেশি। কেশি একদিন কংসের কাছে এসেছে, এসে দেখে যে কংস অত্যন্ত বিমর্ষ, অত্যন্ত বিষণ্ণ এবং অত্যন্ত উদ্বিগ্ন উৎকণ্ঠিত। কেশি জিজ্ঞাসা করলো, কংস কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? তোমার চোখের কোণে কালি পড়েছে, তোমার মুখ নান হয়ে গেছে, শরীরে রক্ত নেই বলে মনে হচ্ছে, অ্যানিমিয়ায় সাফার করছো, এরকম অবস্থা কেন হলো? তো কংস বলল, দেখো এই যে কৃষ্ণ বৃন্দাবনে এই একের পর এক আমার সমস্ত অনুচরদের মেরে ফেলেছে, অঘাসুর বকাসুর তৃণাবর্ত অরিষ্ঠ এরা সব একের পর এক নিহত হয়েছে। অথচ আমি বুঝতে পারছি না একটা ছোট্ট ছেলে, পাঁচ ছ বছরের ছেলে, সে কিভাবে এই বিরাট বিরাট এক একজন অসুরকে মেরে ফেলছে। তো কেশি বলল যে ও মোটে পাঁচ বছরের একটা ছেলে পর্যন্ত ভয়ে তুমি এরকম ভীত হয়ে গেছো, কংস তোমার নিশ্চয়ই কোনো অসুবিধার সৃষ্টি হয়েছে, তো ঠিক আছে তুমি ভয় পেও না, আমি গিয়ে ওকে মেরে আসবো। তখন কংস কেশিকে বলল, দেখো এই ছেলেটি যদিও একটা সাধারণ নন্দ মহারাজের পুত্র বলে মনে হচ্ছে, কিন্তু এই এক প্রচন্ড শক্তিশালী ব্যক্তি। তুমি বিচার করে দেখো, অঘ বক অরিষ্ঠ তৃণাবর্ত পুতনা এরা সাধারণ ইয়ে নয়, সাধারণ ব্যক্তি ছিল না এরা, এদের ভয়ে স্বর্গের দেবতারা কম্পিত হতো। কেশি বলল, ঠিক আছে কংস, তুমি কেশির শক্তি জানো না, তুমি কেশিকে চেনো না, তুমি কেশিকে এইভাবে আন্ডার এস্টিমেট করো না, কেশি তোমার সত্যিকারের বন্ধু, কেশি তোমার সমস্ত ভয় দূর করে দেবে। তখন কংস বল, ঠিক আছে তুমি যদি যাও, যেতে চাও যাও বৃন্দাবনে, গিয়ে মা কৃষ্ণকে মেরে এসো, কিন্তু সাবধান, মনে রেখো ও এক ভীষণ শক্তিশালী ব্যক্তি। তখন কেশি একটি অশ্ব রূপ ধারণ করে, একটি ঘোড়ার রূপ ধারণ করে, একটা বিরাট একটা ঘোড়ার রূপ ধারণ করে বৃন্দাবনে গেল। এবং বর্ণনা করা হচ্ছে যে তার প্রতি পদক্ষেপে ভূমিকম্প হচ্ছিল, তার মুখ দিয়ে আগুন বেরোচ্ছিল, বিরাট এক অশ্বের রূপ ধারণ করে। ব্রজবাসীরা ভয়ে কৃষ্ণের কাছে বলছে, কৃষ্ণ কৃষ্ণ রক্ষা করো, একটা কি অদ্ভুত এক ঘোড়া এসেছে, এত এরকম ঘোড়া তো আমরা জীবনে দেখিনি, এর মাথাটা আকাশ পর্যন্ত উঁচু, মেঘ স্পর্শ করছে বলে মনে হচ্ছে তার কেশরগুলি। কৃষ্ণ বলল,